তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাত তেরি সামা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রমজানের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ করিম আমাদের সবাইকে মাহে রমজানের বরকত, নিয়ামত, ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে এই দরুদে পাকের ফজাইল এসেছে। হযরত শেখ আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরত আবু বকর বিন মুজাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে গেলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তার সাথে আলিঙ্গন করলেন এবং কপালে চুমু দিয়ে অতি ভক্তির সাথে নিজের পাশে বসালেন। এক ব্যক্তি আরজ করল, হুজুর, আপনি সহ বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ এই ব্যক্তিকে পাগল বলে আখ্যায়িত করতেন, কিন্তু আজ এত সম্মানের কারণ কি? তিনি উত্তর দিলেন, আমি কোনো কারণ ছাড়া এমনটি করিনি। আলহামদুলিল্লাহ, আমি আজ রাতে স্বপ্নে একটি ঈমান উদ্দীপক ঘটনা দেখলাম। কি দেখলাম? হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর দরবারে উপস্থিত হয়েছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করলেন এবং কপালে চুমু দিয়ে নিজের পাশে বসালেন। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এত দয়া প্রদর্শনের রহস্য কি? আল্লাহ পাকের মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদ দিতে গিয়ে বললেন, সে প্রতি নামাজের পর এ আয়াত পাঠ করে। কোন আয়াত? সূরা তওবার আয়াত নম্বর 128। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং তারপর আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, এ আয়াত যে ব্যক্তি প্রতি নামাজের পর পড়ে, নবী পাকের উপর কয়েকবার দরুদে পাক পড়বে, আল্লাহ চাইতো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উনার প্রিয় বানিয়ে নেবেন। দরুদে পাকের হর হামেশাই আমরা ফজিলত শুনে থাকি, তো বিভিন্ন ধরনের ফজিলত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। বাস আমাদেরকে একটু উৎসাহ নিয়ে পড়তে হবে, আমাদেরকে একটু মহাব্বত নিয়ে পড়তে হবে। ইনশা আল্লাহুল করিম এর বরকত আমরা দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবে। আসুন একবার যে যেখানে আছি মহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে সন্তানের সুশিক্ষা বা সন্তানকে শিক্ষা দেয়া এবং তার চরিত্রকে গঠন করা। আমরা সবাই দুনিয়াতে আসার পর শিশু অবস্থায় থাকি, আস্তে আস্তে আমাদের বয়স বাড়তে থাকে, আমরা যৌবনে উপনীত হই, কিশোর হই, এরপর আস্তে আস্তে আমরা আবার বার্ধক্যের দিকে যাই। তো একটা মানুষের যদি আমরা দেখি তার ট্রেনিং সেন্টার, সেটা কিন্তু শুরু হয় ফ্যামিলি থেকে। তার শিক্ষা নেয়ার যে গুরুত্বপূর্ণ আপনার সেন্টার, সেটা কিন্তু ফ্যামিলি থেকে। আর ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি যার কাছ থেকে একজন শিশু, একজন সন্তান শিক্ষা গ্রহণ করে, সে হলো তার মা এবং তার বাবা। আরো ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের থেকেও শিক্ষা গ্রহণ করে, কিন্তু যেহেতু একজন শিশু বেশিরভাগ সময় আবার বাবার চাইতেও মার সহচর্যে যেহেতু বেশি থাকে, তার মার থেকেই কি বেশি শিক্ষা গ্রহণ করে। তো এই শিশুকে নার্চার করার ক্ষেত্রে, এই শিশুকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের এজ এ প্যারেন্টস আমাদের ভূমিকা কি হওয়া উচিত, তাদেরকে শিক্ষা কেমন দেওয়া উচিত, তাদের চরিত্র গঠনের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, ইনশাআল্লাহুল করিম আমরা সে বিষয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের শহীদ ভাই হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহুল করিম। এবং আমাদের সাথে আরো আছেন আমাদের কাউসার ভাই হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহুল করিম। এবং আমানুল্লাহ ভাইও আছেন, আমানুল্লাহ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। তো কালাম হবে, হামদে বাড়ি তালা হবে, নাতে মুস্তফা হবে, আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপ গুলো অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করা হবে। আসুন একটি হামদে বাড়ি তালা আমরা অনুষ্ঠানে প্রথমে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তুমারে হোতে সাতে দর্দ দুঃখ কিসে কহো প্যারে, শফিয়ে আসিয়া তুম হো বকিলে মুজি রিমা তুম হো। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুন্দর পরূপ দৃশ্য যে কাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবাজে বারে বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো দেখি হ্যারে মা বাপ হই, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হ্যারে মা বাপ হই, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি অপরূপ তবে দয়া হে মওলা, কি অপরূপ তবে দয়া হে মওলা, কি অপরূপ তবে হেরেম হে মওলা। আশা যাওয়া লিখে দাও ভাগে আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দিশাদে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতে হতে তোমায় পাঠিয়েছেন খোদা জান্নাতে হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা হে সঙ্গে আসবদে ভাগজে তোমার হে সঙ্গে আসবদে ভাগজে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি মিজাবে যারে রয়ে শির আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দিশাদে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
মাশাআল্লাহ মারহাবা কাবা যারা দেখেছে তারাই জানে কাবার সৌন্দর্য কেমন কাবা যদিও বা একটি কালো ঘর মাত্র কিন্তু এর সৌন্দর্য এর অপার দৃশ্য এটা এমন না যে যখন কোনো বান্দা প্রথম নজর দেয় কাবার দিকে তার অনুভূতি চেঞ্জ হয়ে যায় তার অন্তরের অবস্থাই চেঞ্জ হয়ে যায় বান্দা চিন্তা করে যে আমি কোথায় চলে আসলাম হ্যাঁ আমি গুনাহগার কোথায় চলে আসলাম আমার মালিক আমাকে কোথায় নিয়ে এলো লাখ লাখ মানুষের মধ্যে যখন আপনি নিজেকে চিন্তা করবেন যে আমি চলে আসলাম কাবায় তো বাস নিজের সমস্ত কিছু তখন মনে পড়ে যায় গুনাহের কথা নাফরমানির কথা যে আমি কি কি করেছি এরপরও রব তাআলা আমাকে এখানে ডেকে নিয়েছেন বাস আল্লাহ পাক আমাদের সবাইকে কাবা বারবার দেখাক কাবার তাওয়াফ আমাদেরকে বারবার নসিব করুক এবং মিজাবে রহমত হজরে আসওয়াদ হ্যাঁ হাতিমে কাবা জমজম শরীফের পানি পান করা সাফা মারওয়ার সাই করা বাস আমাদেরকে আবারও নসিব করুক বারবার নসিব করুক যারা যায়নি তাদেরকেও নসিব করুক আমিন বিজাহিন নবী কিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান আজকে আলোচ্য বিষয় হচ্ছে সন্তানদের শিক্ষাদান এবং তাদের চরিত্র গঠন তো শহীদ ভাইয়ের কাছে যাব সন্তান আমরা জানি যে সন্তানদের লালন পালন এটা খুবই জরুরি বিষয় এবং তারা ছোট থেকে যাই শিখবে তাই তাদের জীবনে বাস্তবায়ন করবে তাই তাদের জীবনে ইমপ্লিমেন্ট করবে তো এই সন্তানদেরকে শিক্ষা দান এটা কতটুকু জরুরি কেন জরুরি একটু শুনবো আপনার কাছ থেকে
জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সন্তানদের সুশিক্ষা এবং চরিত্র গঠন এটা কেন জরুরি আমাদের জন্য কেন করতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে
বলেছেন
সূরা লুকমান 31 নম্বর সূরা সূরা কোরআনের এখানে আবার আল্লাহ তাআলা হযরতে লুকমান এনার ক্ষেত্রে বলতেছেন আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছি
সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা হযরত লুকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন এবং দাওয়াত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইনি ইলমে দ্বীন জ্ঞান চর্চা করেছেন
জি
সুহবতে ছিলেন
জি
তো এনার ক্ষেত্রে এটা আসতেছে সূরা লুকমানের মধ্যে ইনি এনার সন্তানদেরকে নসিহত করেছেন
সুবহানাল্লাহ
প্রথম নসিহত এটা করেছেন সেটা হচ্ছে ইনি সন্তানদেরকে এটা শিখিয়েছেন প্রথম আল্লাহ তাআলাকে শিখিয়েছেন আল্লাহ তাআলাকে
হে সন্তান আল্লাহ তাআলার অংশীদার কাউকে করিও না। না আল্লাহ তাআলাকে শিখাচ্ছে, আল্লাহ তাআলাকে, এটা আপনি
খালিককে
খালিককে শিখাচ্ছেন। এটা দেখবেন বুজুরগানের দিনদের মধ্যে রয়েছেন। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজেও করেছেন। প্রথম রব তাআলাকে চিনানো, আল্লাহ তাআলার পরিচয় মানে প্রদান করা। তো দেখবেন এটা বুজুরগানের দিনদের মধ্যে এমন ছিল, আমাদের পীর মুর্শিদ আমির আল সুন্নাহ দামাত বরকাতু মালিয়ার যখন নাতনি হয়েছে তখন ঘরের সকলকে এটা বলে দিয়েছে যেন সবাই তার সামনে আল্লাহ আল্লাহ বলো,
আল্লাহু আকবার,
যেন তার প্রথম বাক্য যেন আল্লাহ হয়। মানে এটা আমাদের করা দরকার, মানে প্রথম বাক্য যেন সন্তানের মুখে এটা আসে যেন রবের আল্লাহ তাআলার নামটা যেন আসে, আল্লাহ আল্লাহ তাআলা শব্দটা যেন আসে, এটা করতে হবে। আপনি দেখবেন কিতাবের মধ্যে একটা ঘটনা নিবাবে এসেছে, হযরত আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এনার ক্ষেত্রে বলা হচ্ছে এনাকে এনার মামা একদিন বলতেছেন তুমি কি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে না, রব তাআলাকে স্মরণ করবে না? তুমি প্রতিদিন ঘুমানোর আগে এটা বলবে, যখন 3 বছর বয়স ছিল এটা বলবে যে আল্লাহু মাইয়া, আল্লাহু নাজিরুন, আল্লাহু শাহিদি, বলে আল্লাহ তোমার সাথে রয়েছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমার সাক্ষী। তো ইনি প্রতিদিন এটা পাঠ করতেন, একটা সময় বলতেছেন 7 বার পাঠ করো, একটা সময় এটাও বলেছেন যে 11 বার পাঠ করো, অধিক হারে পাঠ করো। তো একটা সময় এটা এসেছে উনি বলতেছেন এটার কারণে আমার স্বাদ অনুভব হচ্ছে, ইবাহতের লজ্জাত, ইবাহতের স্বাদ এটা অনুভব হচ্ছে। তো একটা পর্যায়ে হযরতে তুস্তারি রহমতুল্লাহ তাআলার মামা এনাকে বলতেছেন হে আমার ভাগিনা, যার সাথে আল্লাহ রয়েছে, যাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আর যার সাক্ষী আল্লাহ তাআলা, সে গুনাহ করতে পারে না, সে আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে না। তো এটা আমাদেরকে এইভাবে আমাদের সন্তানদেরকে আমাদেরকে সুশিক্ষা দিতে হবে। যখন আমরা এইভাবে সুশিক্ষা দিব সন্তানদেরকে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ তাআলা যেখানেই আমি তাকি না কেন, যে গুনাহের মধ্যে তাকি না কেন, আল্লাহ তাআলা দেখতেছে, এটা যখন আমরা আমার সন্তানকে শিখাবো তাহলে ইনশা আল্লাহুল করিম আমার সন্তানের ভিতরে এটা চেঞ্জিং আসবে, পরিবর্তন আসবে, সে গুনাহের দিকে যাবে না, সে গুনাহের কাজ করবে না। যেভাবে কোরআন করিমের মধ্যে আবার আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা নসিহত, এই কোরআনের আয়াত এটা, যে আমরা তো শুনে কিন্তু আমল করি না, সন্তানকে বলিও না। মানে অনেক সময় দেখে সন্তান খারাপ কাজ করতেছে, বাবা দেখেও না দেখার মান করতেছে, এটা আজকে বর্তমান যুগে হচ্ছে। আমরা আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে ইরশাদ করতেছেন যেটা সূরা আত-তাহরিম এর 6 নম্বর আয়াত, যেটা কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা বলতেছেন নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো।
আনফুসকুম ওয়া আহলিকুম নারুম,
এই আয়াতটা আমাদের জন্য অনেক বড় নসিহত। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পর জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নিজের পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাবো? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তাদেরকে এই কাজসমূহের আদেশ দাও যা আল্লাহ তাআলা পছন্দ করে,
সুবহানাল্লাহ,
এবং ওই কাজ থেকে নিষেধ করো যা আল্লাহ তাআলা অপছন্দ করে। এটা আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ জাহান্নাম আমাদের সামনে, আর জাহান্নামের ভয়াবহতা অনেক বেশি, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আজকে দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারতেছি না, তো সেখানে জাহান্নামের আগুন আরো ভয়াবহ। তো এই জন্য চিন্তা করতে হবে যদি আমাকে প্রথম বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, কারণ জাহান্নামের আগুনের থেকে কেন বাঁচতে হবে, আপনি সূরা হাকের মধ্যে রয়েছে, তবে বিভিন্ন সূরার মধ্যে রয়েছে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে এত বেশি মারাত্মক হবে জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি বলবে, তারা এটা বলবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ তাআলাকে তারা বলবে, কারণ জাহান্নাম সহ্য করার মতো হবে না, আল্লাহ তাআলাকে তারা বলবে যে হে আমার প্রতিপালক আমাদেরকে দুজক থেকে বের করে দিন, অতঃপর আমরা যদি অনুরূপ কাজ করি তাহলে আমরা বড় জালিম। এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় লেখা হচ্ছে, তিরমিজি শরীফের একটি বর্ণনা নিয়ে আসা হয়েছে, দুজকিরা জাহান্নামের দারোগাকে, যিনি মালিক দারোগা থাকবে, 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে, 40 বছর ডাকতে থাকার পর এরপর মালিক বলবে তোমরা জাহান্নামের মধ্যে পড়ে থাকো, অতঃপর প্রতিপালককে আহ্বান করবে। এখন যখন মালিক শুনতেছে না, মালিক বলতেছে ওখানে পড়ে থাকো, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকবে, যখন আবার আল্লাহ তাআলাকে ডাকবে এটা দুনিয়ার সময়ের দ্বিগুণ সময় হবে। এর তফসিরে লেখা হচ্ছে এটা প্রায় 7000 বছর হবে, অথবা এটা কেউ কেউ এটাও বলেছেন 3,60,000 বছর অবহিত, মানে সময় পেরিয়ে যাবে। এরপর আবার আল্লাহ তাআলা এরপর আয়াতে কি বলতেছেন, এরপর আয়াতে আবার আল্লাহ তাআলা সূরা মুমিনিন এর আল্লাহ তাআলা 108 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যেটা কানজুল ইমাম থেকে অনুবাদ, যেটা আমাদের জন্য টেনশন, আমাদের জন্য এটা শিক্ষণীয় যে আমি যদি জাহান্নাম থেকে না বাঁচি, জাহান্নামের আগুন থেকে যদি আমার পরিবার বর্গকে যদি না বাঁচাই, জানি না আমার এই অবস্থা হবে কিনা।
জি,
যদি আমি যদি আবাদুল আবাদ জাহান্নামি হয়ে যাই, আমার যদি ইমান হারা হয়ে যাই, আমি যদি জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাই, এই আয়াতে মুবারক আমার জন্য টেনশন, কারণ আমাকে কখনো বের করা হবে না। আমি যদি আমার আল্লাহ তাআলাকে যদি ডাকি, আল্লাহ আমাকে বের করে দিন। কুরআন বলতেছে সূরা মুমিনুন এর 108 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা বলতেছেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, তখন ওই আমার আল্লাহ তাআলা ওই কথার জবাবে, হে আল্লাহ আমাদেরকে বের করে দিন, এর আগের আয়াত, এই কথার জবাবে আমার আল্লাহ তাআলা বলবেন, এর মধ্যে তোমরা হীন অবস্থায় পড়ে থাকো, আমার সাথে কথা বলবে না। চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা বলবেন যে এখানে হীন অবস্থায় পড়ে থাকো আর আমার সাথে কথা বলবে না।
আল্লাহ,
এই জন্য আমাদের উচিত হচ্ছে সন্তানদেরকে এখন থেকে সুশিক্ষা দেওয়া যে আল্লাহ তাআলা রয়েছেন, আমাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ইবাদত আমাদেরকে করতে হবে।
বেশক বেশক, আসলে মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ছোট থেকেই যদি আমরা সন্তানদেরকে আল্লাহ তাআলা বলতে যে কেউ আছেন, আল্লাহ যে আমাদের খালিক ও মালিক, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহর কাছেই যে আমাদেরকে ফেরত যেতে হবে, সেই সম্পর্কে যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, তাহলে হবে কি, তারা ছোট থেকেই আল্লাহকে চিনবে, আল্লাহ কি চান, আল্লাহ কেন পাঠিয়েছেন সেই সম্পর্কেও জানবে। আজকে আমরা যদি দেখি যে ছোট বাচ্চাদেরকে যখন একেবারে ছোট অবস্থায় 3 বছর বা 4 বছরের বাচ্চাদেরকে যখন আমরা বাংলা বর্ণমালা শেখাই, হ্যাঁ, তো সেখানে আমরা শরিয়াতে আল্লাহ শেখাই না, শরিয়াতে বিভিন্ন ফলের নাম, ফুলের নাম, বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করি। তো বর্ণমালাগুলোও শেখানোর সময় বা অ্যালফাবেটও শেখানোর সময় যদি আমরা সেগুলোতে রিলিজিয়াস যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এতে আল্লাহ, বিতে বিসমিল্লা, এভাবে যেভাবে শিখালে আপনার আপনার বাচ্চাটা রিলিজিয়াস হবে, আপনার বাচ্চাটা ধার্মিক হবে বা ধর্মের প্রতি ঝুঁকে যাবে, আল্লাহর প্রতি ঝুঁকে যাবে, ছোট থেকেই যদি এগুলোর প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে আমার বিশ্বাস যে সেই বাচ্চা বড় হয়ে দিনমুখী হবে, ইসলামমুখী হবে। তো খুব সুন্দরভাবে আমার শহীদ ভাই বলেছেন যে আল্লাহকে চেনানো, আল্লাহকে চেনানো। আমরা তো আজকে বাচ্চা যখন কথা বলে তখন সে হয়তো বা বাবা বলে, মা বলে, দাদা বলে, দাদি বলে, যে কোনো ওয়ার্ড বলে, তো সাথে সাথে যদি আমরা তার সামনে আল্লাহ আল্লাহ জপতে থাকি, যেহেতু সে যেটা শুনবে সেটাই বলবে, সে যেটা দেখবে সেটাই করবে, তো এটা যদি আমরা একটু করতে থাকি ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা ছোট থেকেই আল্লাহ চাইতো, আল্লাহ চাইতো আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে উঠতে পারবে। জি হুজুর, কাউসার ভাই,
সন্তানের সুশিক্ষার এবং আপনি একটা উদাহরণ তুলে ধরেছেন যে আসলে বিভিন্ন অ্যালফাবেটের ক্ষেত্রে, বর্ণমালার ক্ষেত্রেও যদি আমরা বিভিন্ন কিছু শিক্ষার ক্ষেত্রেও ইসলামকে নিয়ে আসা, সেজন্য প্রথম বিষয় হচ্ছে সন্তানের সুশিক্ষা এটা কেমন হবে, তার আগে আপনার থেকে আমাকে প্রশ্ন করতে হবে, হুজুর আপনি কি মুসলমান? এজ এ মুসলিম হিসেবে সন্তানের সুশিক্ষা কিরকম হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে প্রথম বিষয়, কেননা মানুষ জাতি এটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আমি মুসলমান,
আমার প্রথম পরিচয় আমি মুসলমান,
আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার সন্তানের সুশিক্ষা। দেখেন, সুশিক্ষার ডেফিনেশনে কিন্তু অনেকগুলো আছে, তো সুশিক্ষাটা আমার এজ এ মুসলিম হিসেবে আমার ইসলাম কি বলে। আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন যে আসলে সন্তানের সুশিক্ষার এই বিষয়টা, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে শৈশবে জ্ঞান অর্জন করা এটা এমন যেমন পাথরে খোদাই করলে এটা যেমন মুছে যায় না।
আচ্ছা, মাশাআল্লাহ,
পাথরে খোদাই করে যাবে কোনো কিছু লিখা লেখা মুছে যায় না, ঠিক সেরকম শৈশবের শিক্ষাটাও তেমন,
কখনো যাবে না,
কখনো যাবে না তার কাছ থেকে। তো এরপর প্রশ্ন হচ্ছে, আমি যেটা বললাম যে আপনি সন্তানের সুশিক্ষা এটা প্রথমে জিজ্ঞেস করা হবে, আমি এজ এ মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমার সন্তানকে আমি কেমন শিক্ষা দেবো। তো যখন এজ এ মুসলিম হিসেবে আমার সন্তানকে যখন আমি সুশিক্ষা দিব, তখন এই যে আপনি যে বিষয়টা বলেছেন, তখন আমি অ্যালফাবেট বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার নামকে নিয়ে আসবো, কেননা কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন হযরত আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা উদ্ধৃত করেন, আমাদের উপর ফরজ হচ্ছে,
আচ্ছা,
আমাদের উপর ফরজ হচ্ছে নিজের সন্তানদেরকে দ্বীনী শিক্ষা দেওয়া,
সুবহানাল্লাহ,
ফরজ বলা হয়েছে, এবং ভালো কথা শেখানো। এভাবে আপনি হাদিসে পাকের মধ্যে চলে যান যে আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেব, হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার প্রিয় আকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজ সন্তানদের তিনটি অভ্যাসের শিক্ষা দাও। একটা হচ্ছে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, এবং তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনে পাকের শিক্ষা। দেখেন এখানে মুসলমান হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করেছি তাহলে আমাদের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কিছু হতে হবে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী। আর সেই জায়গায় আমরা জানি কোরআনে পাকের উপর আমাদের বিশ্বাস এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের ইনার প্রতি আমাদের যে ঈমান আকীদা, এগুলো যদি মজবুত না হয় তাহলে আমি ঈমান আমার মজবুত হবে না, আমার এজ এ মুসলিম হিসেবে আমি নিজেকে বলা এটা কি হবে না। তো সেই হিসেবে আমার নবী সেজন্য বলেছে যে নিজের সন্তানদেরকে প্রথমত কি আমি নবীর কি
ভালোবাসা
শিক্ষা দাও, এবং আমার নবীর বংশধরের যে আহলে বাইত শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। এরপরে কোরআনে পাকের শিক্ষা, এখানে এটা একটু বলতে গেলে আরো বিভিন্ন বিস্তারিত বিষয় আছে। তো আমি কিন্তু কোরআনে পাকের শিক্ষার বিষয়েও বিভিন্ন সন্তানদের কেমন শিক্ষা দেওয়া দরকার এটাও বলবো। তার আগে একজন মা বাবার সন্তানের সুশিক্ষার ক্ষেত্রে মা বাবা হওয়ার আগে অর্থাৎ একজন যুবক এবং যুবতী তাদের যে শাদি মোবারক বলেন, বিয়ে বলেন, যেটা আমরা বলি নিকাহ বলি, এর আগে থেকে কিন্তু একজন সন্তানের হক সন্তানের সুশিক্ষার বিষয়টা আগে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। একজন যুবক বা একজন বাবা তার সন্তানের জন্য যখন একজন নেককার মহিলা বা তার তার বউয়ের যে বিবি বাছাই করবে, ওইখান থেকে কিন্তু সন্তানের আমার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কেননা এক আল্লাহর ওলি বলে যখন কেউ নেককার হয় তার সন্তান তার সন্তানের সন্তান তার সন্তানের সন্তান পর্যন্ত আল্লাহ পাকের দয়ে ওই একজন ব্যক্তি নেককার হওয়ার কারণে তাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত তারা নেককার হয়ে থাকে। শুধু একজন ব্যক্তি নেককার হওয়ার কারণে তার সন্তানের সন্তান 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 নয় বরং তার প্রতিবেশীও কি নেককার হয়ে থাকে। তাহলে বোঝা যায় যে আমি আজকে বলছি আমার সন্তানকে সুশিক্ষা, আমার সন্তানের সন্তানকে সুশিক্ষা, তাহলে এটা কিন্তু ঠিক আছে, এটা এটার জায়গায়, কিন্তু এটার শুরুটা কিন্তু বিয়ের আগে থেকে শুরু, একজন নিকাহ করার আগে থেকে শুরু। সেজন্য সেটা এরকম অসংখ্য ঘটনা আছে, এক আল্লাহর ওলি তার নেককার মহিলা তার সুদর্শন একেবারে কি তার কন্যা সন্তান ছিল, আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, তার কন্যা সন্তানকে বিবাহ করার জন্য বাসায় দরবার থেকে পর্যন্ত কি অফার এসেছে, আপনি তাকে আমার সন্তান বা বিবাহের জন্য কি অফার দিয়েছে, কিন্তু ওই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাই আল্লাহর ঘর মসজিদের মসজিদে কোন নামাজি ব্যক্তি আছে কোন ইবাদত গুজার ব্যক্তি আছে পূজা শুরু করে দিল। দেখতে পেলে একটা মসজিদের মধ্যে এক সুদর্শন যুবক, তার কোনো কাপড় চোপড় ঠিকঠাক নাই, শুধু নামাজ রতর মধ্যে একেবারে আল্লাহর পাকে দেয় নেবে ব্যস্ত, তখন তাকে অফার দিল যে আমার এত সুদর্শন এরকম এরকম কি, সে বলছে আমাকে কে বিবাহ করবে, আমার সাথে কে সম্পর্ক করবে, আমার কাপড় চোপড়ের অবস্থা এটা এটা, সে বলল না আমি তোমার সাথে সম্পর্ক করবো, উল্টা কি দিনার দিয়ে দিল, যাও তোমার যা প্রয়োজন নিয়ে নাও, বিবাহ করিয়ে দিল, নেককার মহিলা ঘরে গেল, নববধূ ঘরের মধ্যে চলে গিয়েছে, যাওয়ার পর যখন দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কি ওই আগের দিনের বাসি রুটি রাখা আছে, বললো এটা আছে তাহলে আমি এই ঘরে থাকবো না, এক তো এটা থাকবে না হলে কি আমি এই ঘরের মধ্যে থাকবো। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকের নেককার বান্দারা তার কন্যা সন্তানের জন্য যেরকম নেককার যুবক চয়েস করেছে, ঠিক সেরকম আমার সন্তানের জন্য যুবক সন্তানের জন্য কি আমাদের নেককার কন্যা সন্তান চয়েস করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যে ঘরের মধ্যে একজন নেককার মহিলা চলে আসবে, যে ঘরের মধ্যে একজন নামাজি ব্যক্তি চলে আসবে, যে ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে আসবে, সে ঘরের মা বাবার মাধ্যমে যে সন্তান ভবিষ্যৎ প্রজন্ম আসবে সে ঘরের মধ্যে অবশ্যই আমাদের যেটা বলেছে তারা যখন এতে অ্যালফাবেট দিয়ে শিক্ষা দিবে, শরিয়াতে যখন শিক্ষা দিবে তখন আল্লাহ পাকের নামে শিক্ষা দিবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বলেছেন কাউসার ভাই যে সন্তানের সুশিক্ষার মধ্যে এটাও আছে যে সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যায় তখনও যাতে এই খেয়ালই করা হয় যে যা যাকে ঘরে আনা হবে সেও যাতে সুশিক্ষিত হয়, ইসলাম প্রিয় হয়, এরপর আল্লাহওয়ালা হয়, আল্লাহ রসুলকে মহব্বতকারী হয়, তাহলে তাদের মাঝেও যে সন্তানটা আসবে তারা নেককার হবে। তো এখানে আরও একটি যে বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দেয়া, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শিশুদের অন্তরে দেয়া, এটা আমি মনে করি যে বর্তমান যুগের জন্য বর্তমান সমাজের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আপনার সন্তানকে নবী পাকের সঠিক মহব্বত দিচ্ছেন না, তো সে যখন বালিগ হচ্ছে, সে যখন বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশছে, এবং সেখানে যখনই একজন বেয়াদবের রসুলের সাথে তার উঠা বসা হয়ে যাচ্ছে, সে সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে। এটা কেন? আপনার গাফিলতির কারণে। আপনি তাকে সঠিক হুব্বে মুস্তফা, যেটা হ্যাঁ আল্লাহ রসুলের মহাব্বত যেটা, সেটা তাকে আপনি ছোট থেকে দেন নাই।
আপনি তাকে ইসলামের মূল বিষয় শিক্ষা দেন,
মূল বিষয় শিক্ষা দেন,
আমার নবী ইসলামের মূল বিষয়, মূল সবকিছু আমার নবী।
জি, তো এটাই। আচ্ছা, এর জন্য নিজেকেও হতে হবে এমন। আপনি নিজে যদি আশিকের রসুল না হন, ভাই আমরা আশিকের রসুল হওয়া ছাড়া কোনো চারা নাই, আমরা আশিকের রসুল হওয়া ছাড়া কোনো উপায় নাই। এটাই আমাদেরকে দুনিয়াতেও বাঁচাবে, আখিরাতেও বাঁচাবে। জি হ্যাঁ, এটাই বাঁচাবে। তো ইমানের মূল হচ্ছে নবী পাকের মহাব্বত। তো যদি এটা আপনি ধারণ করে থাকেন, আপনি চিন্তা করেন, এটা আপনি কি নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, নাকি এটা ওয়েট করছেন, না আমার বাচ্চা তো এখনো ছোট, তাকে শিক্ষা দিব আর কি, সে বালিগ হোক না, সে একটা বয়সে পৌঁছাক না, তাকে সে আস্তে আস্তে এমনি শিখে যাবে, না এমন না। বর্তমান দুনিয়া অনেক কঠিন হয়ে গেছে, বর্তমান সমাজ অনেক কঠিন হয়ে গেছে, আপনি আপনার বাচ্চার সাথে কার উঠা বসা করাচ্ছেন, এটা দেখতে হবে।
যখন মাটি নরম থাকে তখন ওই অবস্থা আপনার থেকে আকৃতি দিয়ে ফেলতে হবে, একটু শক্ত হয়ে গেলে এটা যদি ঠিক করতে জানা যায়,
আকৃতি আমি না দিলে কেউ তো দিয়ে ফেলবে,
দিয়ে ফেলবে,
আর সে যে আকৃতি দিয়ে ফেলবে সেটা কিন্তু আমি আর ভাঙতে পারবো না। তো এই জন্য অনেক আমি কাউসার ভাই, আমি কি বলবো, অনেক এরকম বাবার সাথে আমার দেখা, তো তারা আমাকে অনেক দুঃখের অনুভূতি তারা জানিয়েছে যে হুজুর আমার ছেলেটা বিয়াদবের রসুল হয়ে গেছে, তার অন্তরে আল্লাহ রসুলের মহব্বত নেই, সে আল্লাহ রসুলের ব্যাপারে যা তা মানে যা যারা বিয়াদবের রসুল্লা যেভাবে কথা বলে থাকে আর কি, এগুলা সে বলে থাকে।
সেজন্য তো বলেছে কিতাবের মধ্যে, আমার নবী হাদিস শরীফ, এটা যে সন্তানের অধিকার এটা মা বাবার কাছে, মা বাবার জন্য সন্তানের সুন্দর নাম রাখে এবং সুশিক্ষা দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেখানে সুশিক্ষা বলতে এটা যে আমি যেন মা বাবা হিসেবে আমি ছোট থেকেই, আপনি দেখেন আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের কথাটা তো অবশ্যই আসবে এখানে, যে আজকে আমি রাহেল সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া, আজকে দেখেন আপনি সারা বিশ্বের মধ্যে, যখন একটু আগে যেটা আমি বলেছি হাদিস শরীফের মধ্যে যে আমার নবী বলেছে তোমাদের সন্তানদেরকে আমি নবী ভালোবাসা শিক্ষা দাও এবং আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। তো আহলে বাইতের মধ্যে যারা রয়েছেন এবং সাহাবায়ে কেরামের বিষয়গুলো এখানে চলে আসে, তো একটা বিষয় আমির আহলে সুন্নাহ দাওয়াত বরকাতুহুল আলিয়া বর্তমানে ছোট ছোট বাচ্চাদের জবানেও কেন এই যে এক একটা নারা স্লোগান কেন শিখিয়ে দিচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে স্লোগান শিখিয়ে দিচ্ছে, আমার নবী ভালোবাসার ব্যাপারে স্লোগান শিখিয়ে দিচ্ছে। আপনি যদি একটু জিজ্ঞেস করেন ওই বাচ্চাদেরকে ওই স্লোগানের পিছনে একেবারে রিজন কি, কুটিয়াটা জানতে পারবে না তারা, জানবে না, ছোট থেকে তাদের জামানা এটা কি জারি করে দেওয়া হচ্ছে,
জামানে জারি হচ্ছে মানে কলবে বসে যাচ্ছে,
কলবে বসে যাচ্ছে, তাহলে কেউ যখন আঙ্গুল তুলবে তখন বলবে না আমার কলবে তো লেখা ওইটা, আমি ছোট থেকে শিখেছি ওইটা, আপনি এটা কি বলছেন এখন?
সুবহানাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে দর্শকবৃন্দ, আপনারা হয়তো এই বিষয়টাকে সহজ মনে করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমির আল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া সমাজকে দেখেছেন, সমাজকে অবজার্ভ করেছেন, এই জন্যই তিনি এখন এগুলা বাচ্চা বাচ্চাদের মুখে নারাগুলা দিয়েছেন, স্লোগান গুলা দিয়েছেন, না তো দেওয়ার প্রয়োজন ছিল না, সে একটা বয়সে গিয়ে তো সব বুঝতো, সবই যদি সে বুঝতো তাহলে আমির সুন্নাহ এখন এই পদক্ষেপ নিত না। আর বর্তমান জামানা আর পূর্বের জামানার মধ্যে অনেক তফাত, পূর্বের জামানায় এত ফিতনা ছিল না, এত ফ্যাসাদ ছিল
না,
আলহামদুলিল্লাহ পূর্বের জামানায় গলি গলিতে আশিকের রসুল ছিল, এই জন্য যেখানে যেত সেখানে আপনি দেখতেন ইয়া রাসূলুল্লাহ ধ্বনি শোনা যেত, যে মসজিদে যেতেন সেখানে মিলাদে মুস্তাফা হতো, কিন্তু এখন সেই সংখ্যা অনেক কমে যাচ্ছে। আপনি দেখেন প্রত্যেক গলি মহল্লায় আল্লাহ হাবিবকে মহব্বতকারী আপনি পাবেন না, এমনও মসজিদ থেকে শোনা যায় যেখানে আল্লাহ রসুলের বিয়াদবি করা হয়, আল্লাহ রসুলের শানে আঘাত করা হয়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুশিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দিন শেখানো, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে হুব্বে মুস্তাফা দেয়া,
নবীর ভালোবাসা,
হুব্বে মুস্তাফা দেয়া। আপনার সুশিক্ষার ডেফিনেশনের মধ্যে যদি এটা থাকে যে আমি আমার বাচ্চাকে, আমি আমার সন্তানকে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করাবো, ভালো কথা করান, কিন্তু এর পাশে যদি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু সেটা হচ্ছে দিন শিক্ষা, এটা যদি আপনি টার্গেটে না নেন তাহলে
যদি সে তার থেকে আমার নবীর ভালোবাসা যদি না থাকে তাহলে সেই গ্রাজুয়েশন কিসের গ্রাজুয়েশন এটা?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মূল আলোচনায় আমরা যেটা এতক্ষণ বুঝতে পারলাম যে সর্বপ্রথম তাকে আল্লাহ পাকের মহব্বত তাকে দেয়া, আল্লাহ পাকের জাত চেনানো, আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের পরিচয় তাকে শেখানো, আমার রবকে, আমার আমার আমাকে সৃষ্টি করেছেন কে, আমাকে এখানে দুনিয়াতে পাঠিয়েছেন কে, কেন পাঠিয়েছেন উনি, এই বিষয়গুলা তাকে শেখানো এবং সেই সাথে আল্লাহ রাসূলের মহাব্বত তাকে দেয়া। আলহামদুলিল্লাহ আমরা দেখি যে দাওয়াত ইসলামী থেকে আমাকে আমাদেরকে এটাই শেখানো হয় যে বাচ্চাদেরকে যাতে আমরা এখন থেকে নাতে মুস্তফা শেখাই, নাতে মুস্তফা যাতে শেখাই, যাতে করে তার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহাব্বত চলে আসে। এরপর তাদেরকে মানে কি বলা হয়, রবিউল আউয়াল মাস আসলে তাকে ঝান্ডা কিনে দাও, তাকে নতুন নতুন পোশাক কিনে দাও, যাতে করে তার জেহেনের মধ্যে এটা এসে যায় যে অমুক মাস আসলে এটা করা দরকার, অমুক মাস আসলে এটা করা দরকার। ইসলামী সংস্কৃতি হচ্ছে এটা। তো যখন ছোট থেকে তাকে এই কাজের জন্য অভ্যস্ত করা হবে, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চা আপনার অনুগতও হবে এবং আল্লাহ পাকের প্রিয় বান্দাও হবে। সুবহানাল্লাহ। শহীদ ভাই কি বলবেন?
নবীর মহাব্বত, আর নবীর মহাব্বতের শিক্ষা দিন ইনশাআল্লাহ করিম আমার বাচ্চার ভিতরে, ইনশাআল্লাহ করিম কি থাকবে না, কোনো খারাপ কাজ যেটা সুশিক্ষা দরকার সেটা চলে আসবে তাদের ভিতরে। কারণ দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জিন্দিগির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমার নবীর মহাব্বত পাওয়ার পরে, তখন নবীদের মহাব্বত ইশকের রাসূলের মতো তারা যখন ধন্য হয়ে গিয়েছেন, ইশকের সুদা পান করে নিয়েছেন, দেখবেন অনেক অনেক সাহাবী এমন ছিল তারা এত বেশি পরিবর্তন হয়েছে। অনেক সময় দেখা যেত এরকম যে সাহাবায়ে কেরামের শান ও আসমত অনেক উপরে, তারপরেও মানে বোঝানোর জন্য বলা যে সাহাবায়ে কেরাম যদি কোনো একটা তাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যেত আমার নবীর দরবারে চলে আসতো, আর এটা থেকে ক্ষমার জন্য তারা অনেক বেশি কান্নাকাটি করতো, কারণ এটা আমার নবীর মহাব্বত তাদের কিটা করে। এই জন্য নবীর মহাব্বত যদি আমার ভিতরে চলে আসে তাহলে আমি কাউকে আঘাত করতে পারবো না, আমি গুনাহের দিকে যেতে পারবো না, আমি গুনাহমূলক কাজ করতে পারবো না, কারণ নবীর মহাব্বত তাকে এটা থেকে বাধা দিবে, তাকে এটা থেকে তাকে দূরে সরাই দিবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে দেখেন আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে আমাদের সন্তানদেরকে প্রথম এটা শেখানো যে আমার নবীর মহাব্বত সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম যখন কেউ আসতো তখন প্রথম তারা এটা বলতেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন বেশি, সেটা হচ্ছে যখন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট যখন কেউ আসতো তখন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন, এটা এমন নবী যিনি হাত যদি উপরে তুলতেন তাহলে চন্দ্র দ্বিগুণিত হয়ে যেত, এটা এমন নবীর কাছে তুমি যাচ্ছ। আমি আগে নবীদের মানে মহাব্বত যেন তাদের ভিতরে চলে আসে, যেন নবীদের সামনে গিয়ে যেন তারা আদব দেখায়, নবীর মহাব্বত যেন চলে আসে, এই জন্য আগে থেকে বলে দিতেন এটা এমন নবীর দরবার, তুমি যেখানে যাচ্ছ যে নবী হাত আঙ্গুল তুললে সূর্য ডুবে গেছে এরকম সূর্য আবার উঠে যায়।
হুজুর এখানে ওই কথাটাও নিয়ে আসেন না যে মনে করেন এখানে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকেও আমার নবীর ভালোবাসাটা কিভাবে শিক্ষা দিতেন, ওই যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সোনার সন্তানকে এবং ইমাম হাসান হুসাইনের যে একটা বিষয় ঘটনা চলে এসেছিল ওই জায়গায় নিজের সন্তানকে কি করে নাই, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছে আগে কি আমার নবীর আল আমার নবীর বংশ
জি না, যখন মানে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যে হাদিয়া দেয়া হলো
জি জি,
তো ওই সমপরিমাণ অর্থ যখন আপনার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদাকে দেয়া হলো না, তখন বলা হলো যে ওনাদেরকে ডবল দেওয়া হয়েছে আমাকে
জি জি সেটাই।
তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন নাকি যে তাদের মতো তুমি আগে হয়ে
দেখো, হয়ে দেখাও,
তাদের মতো বাবা তুমি নিয়ে আসো, তাদের মতো নানা তুমি নিয়ে আসো, তাদের মতো মা তুমি নিয়ে আসো,
তুমি নিয়ে আসো।
আসলে আহলে বাইতে আতহার যারা, ইনাদের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে এবং আমাদের বাচ্চাদের অন্তরে রাখতে হবে। বর্তমান সমাজের আরেকটা বড় ফিতনা হচ্ছে সাহাবায়ে কেরামের মহব্বতকে কমিয়ে ফেলা,
নাউজুবিল্লাহ,
সাহাবায়ে কেরামের শান ও আজমতকে কমিয়ে ফেলা। তো যেটা আমি এখনকার এখন যে যতটুকু আলোচনা হয়েছে এর মুদ্দা কথা আমি যেটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের মহব্বত এবং সাহাবায়ে কেরামের মহব্বত।
জি জি,
আহলে বাইতে আতহার ও সাহাবায়ে কেরামদের মহব্বত সন্তানদেরকে দেওয়া উচিত। যে সন্তানকে আপনারা এই চারজনের মহব্বত দিতে পারবেন সেই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, সেই সন্তান কখনো বিপদগামী হবে না। আল্লাহ আমাদের সবাইকে এর উপর নিজেদেরকেও ইস্তেকামত থাকার তৌফিক দান করুক এবং সন্তানদেরকেও এর শিক্ষা দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরো হবে, আসুন একটি নাতে মুস্তফা অনুষ্ঠানে সামিল করি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কলও নিব এবং প্যাকেজে অনুষ্ঠানে সামিল করব।
তোমারে প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফি ফিরে না খালি কো হে হাবিবে রহমান, মরণ কালে যখন ধোকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি কর রক্ষা ঈমান, মরণ কালে যখন ধোকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি কর রক্ষা ঈমান, শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান, শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কো হে হাবিবে রহমান, একাকি কবরে রইব কেমন করে তোমারি দিদারে, কর দন্ন মোরে সওয়াল যাওয়া পামাই, করিও গো আসান সওয়াল যাওয়া পামাই, করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কো হে হাবিব, উঠিব হাশরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, উঠিব হাশরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, ভুলিও না আমায় হে হাবিবে রহমান, ভুলিও না আমায় হে হাবিবে দোজাহান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কো হে হাবিবে রহমান, হাশর মাঠে যখন করব চূড়া ছোটি, রাখিও মাতায়ে মোরে নূরের হাতে দোটি, হাশর মাঠে যেন আমি না হই গো পেরেশান, না হই গো পেরেশান, তোমার প্রিয় দরবারে কত যে আলিশান, ফিরে না খালি কো হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কো হে হাবিবে রহমান।
আসুন কিছু দর্শক অনুষ্ঠানে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, তাদের কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম আব্দুল গোহর, আপনাদের মাদানির চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগে, মাদানির চ্যানেল দেখি আর অনেক পরিবর্তন হয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো পরিবর্তন হই।
মাশা আল্লাহুল করিম, শুনে খুব খুশি হলাম যে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি পরিবর্তন হয়েছেন। এটাই আমাদের সার্থকতা, এটাই মাদানী চ্যানেলের সার্থকতা যে মাদানী চ্যানেলের মাধ্যমে মুসলিম সমাজ পরিবর্তন হবে, তারা নিজেরা গুনাহ থেকে ফিরবে এবং অপরকেও গুনাহ থেকে ফেরাবে। লাপাক আপনার সৎকে আমাদেরকে কবুল করুক এবং আপনাকেও সদা সর্বদা ইবাদত করার, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক। জি
ভাই, বামন ভাই, আজকে অনুষ্ঠান থেকে নাচি হলো জীবনে হবে কি তোমার দিদার,
জীবনে হবে কি তোমার ও দিদার ইয়া রাসূলুল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর এই কালামটি শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল
রাসেই শাদা বানিয়ে রাখা থেকে বলছি, আপনাদের অনুষ্ঠান দেখতেছি আল্লাহর রহমতে খুবই ভালো লাগতেছে। আমি দীর্ঘদিন এই অনুষ্ঠান দেখে আসছি, আমি সারাদিন আপনাদের মাধ্যমে চ্যানেল দেখি। ধন্যবাদ আপনাদেরকে।
আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ যে আপনি আমাদেরকে সবসময় দেখেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ আপনাকে এভাবে থাকার তৌফিক দান করুক। পরবর্তী কল
রামন ভাই থেকে বলছিলাম, আমি একটু নাচ শুনতে চাইছিলাম, আমারই মনের বাসনা,
আমারই মনের এই বাসনা শুধু যেতে মদিনা। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনার এই কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল
আমার নাম মুকবুল আহমদ, মাদানী চ্যানেল ভালো লাগবে যে এটা আমি সবসময় দেখতেছি, আশেপ জানের কথাবার্তা শুনি আমার প্রতিদিন এটা দেখি।
মাশাআল্লাহ, মারহাবা। জি পরবর্তী,
আমার নাম মোহাম্মদ তামিম, অলিদিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, এই গজলটি আমি শুনতে চাই।
মাশাআল্লাহ, মানকাবাতে গজল আপনি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর আপনাকে শোনানোর চেষ্টা করব। একটি প্যাকেজ আছে, যে প্যাকেজে জাকির ভাই কিছু উপদেশমূলক কথা আমাদেরকে শুনিয়ে থাকে। আসুন যাই জাকির ভাইয়ের কাছে।
কষ্ট এমন একটা বিষয় কেউ সহ্য করতে চায় না। আজ আমি কষ্ট নিয়েই দর্শকের সাথে কিছু কথা বলতে চাই। কষ্ট আসলে মনে হয় সব শেষ, কিন্তু কষ্ট মানেই শেষ না, কষ্ট মানে পরিবর্তনের শুরু। রাত যত অন্ধকার হয় ভোর তত কাছে আসে। আপনি যদি আজ ধৈর্য ধরেন, আগামী কাল আল্লাহ এমন দরজা খুলে দিবেন যা আপনি কল্পনাও করেননি। কেননা আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা তালাক আয়াত নম্বর 7, নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর স্বস্তি দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য তলব করার তৌফিক দান করুক। অনুষ্ঠান চলছে রহমতপূর্ণ রমজান, বিষয় চলছিল সন্তানের সুশিক্ষা এবং চরিত্র গঠন। শহীদ ভাইয়ের কাছে যাব, চরিত্র গঠনে আর কি কি সন্তানের জন্য পদক্ষেপ নেওয়া যায়?
জি মাশাআল্লাহ, আমি এটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটা হাদিস মুবারাকা এড করব। কোনটা শ্রেষ্ঠ সন্তানদের জন্য? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ হচ্ছে এটা, কোনো পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ,
উত্তম হচ্ছে এটা, মানে সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে আদব শেখান। হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার কানাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বর্ণনা করেন উত্তম আদব দ্বারা উদ্দেশ্য কি। উত্তম আদব দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তানকে দিনদার, মুত্তাকি ও পরহেজগার বানানো। এটা যদি যখন সন্তানদের ভিতর চলে আসবে আদব, আদব যদি না আসে তাহলে তার বলে না বা আদব বা নসিব,
বে আদব বা
বে আদব বে নসিব, তো আদব ওয়ালাই সৌভাগ্যবান। তো এই জন্য কিতাবের মধ্যে আর এটা বর্ণনা হয়েছে যে যা কিছু পেয়েছে দুনিয়াতে সে আদবের কারণে পেয়েছে, আর যে যা কিছু হারিয়েছে মানে বিয়াদবের কারণে হারিয়েছে, আদব না থাকার কারণে হারিয়েছে। এই জন্য সন্তান তখনই সফল কাম হবে যখন তার ভিতর আদব থাকবে।
আদব থাকে,
আমার নয় বছর সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে এটা।
জি জি,
মানে আদব শেখানো।
আদব এটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। আজকে তো যুব সমাজের কাছ থেকে একেবারে আদব চলে গিয়েছে বললেই মানে বললেই চলে। তো আমরা পূর্বে দেখতাম কাসর ভাই, যখনই কোনো বড় কেউ আমাদের সামনে দিয়ে অতিবাহিত হতো আমরা সালাম দিতাম, এবং আজকে তো আপনার মুরব্বীদেরকে আমরা দেখতাম যে আমরা আগে মুরব্বী দেখলে মানে একেবারে মুরব্বী যারা বয়স হয়ে গেছে তাদের চিঠি পায়ে সালাম করতাম, এটাও কিন্তু এক ধরনের আদব। দাদিদেরকে, দাদাদেরকে যারা মুরব্বী আছে, আমাদের বাবার চাইতেও যারা মুরব্বী আছে, মায়ের চাইতেও মুরব্বী আছে, বা দাদার বয়সী নানার বয়সী এদেরকে পায়ে ধরে সালাম করতাম, এগুলোও কিন্তু আদবের অংশ। আজকে মা বাবা, তখন কিন্তু আমাদের মা বাবা এটা না করলেও কিন্তু পিটা দিত, দেখা যেত যে আমাদেরকে মানে শাসন করতো যে না কেন সালাম করা নাই তাকে, কেন পা ধরে সালাম করা হয় নাই। তো এই বিষয়গুলা পরিবার থেকে আসতো, তো পরিবার থেকে যখন আপনাকে এই বিষয়গুলোর শিক্ষা দেওয়া হবে এবং সাথে সাথে করা শিক্ষা দিতে হবে, একটা হচ্ছে যে ধারাভাবে বলে দেয়া, আরেকটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তাগিদ দেয়া এবং তাকে এগুলোর জন্য আপনার কি করা মানে এক প্রকার তাকে আমি বলবো জোরজবস্তি করা, মানে হয়তো বুঝছে শব্দটা উচিত মনে হচ্ছে না, এরপরও বলবো যে তাকে জোর করা।
এটা আসলে জোর বা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন মূলত আসলে দর্শকরা সেটা বুঝেই ফেলেছে যে মেইন এটাকে গুরুত্ব সহকারে নেওয়া, এটা আসলে মূলত আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। বর্তমানে আমরা মা বাবা যারা না, তারা সন্তানদেরকে নিয়ে যখন সন্তান হয়, সন্তানদেরকে নিয়ে আমাদের আসলে মন মানসিকতা আসলেই বাকি, এই সন্তান নিয়ে আমার ভবিষ্যৎ বিষয়টা আমি কি প্ল্যান করি। দেখেন এখানে অবশ্যই হুজুর লিয়াকত ভাই ইসলামকে নিয়ে আসতে হবে। আমি সেজন্য বলছি আমার প্রথম পর্যায়ে আমি মুসলমান, আমার যে সন্তান হবে এই সন্তানকে নিয়ে আমার কি প্ল্যানে, এই সন্তান থেকে আমি কি উপকার গ্রহণ করব, এই সন্তান আমাকে কি ফায়দা দিবে এবং আমি এই সন্তানকে কি দিতে পারছি, এখানে অনেকগুলো বিষয় চলে আসে। কিন্তু বর্তমানে আপনি যে বিষয়টা বলছেন হুজুর আগে তখনকার যুগে ছিল, এখন কেন নেই, এখন নেই এজন্য কারণ এখন আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে,
যুগ পাল্টে গেছে, আমরা মডার্ন হয়ে গেছি।
এটা কেন হয়েছে, এটা এই জন্য হচ্ছে আগে আমরা মুসলমান সমাজে বসবাস করতাম, মুসলমান সংস্কৃতিতেই আমরা দিন যাপন করা এটাতে আমরা অভ্যস্ত ছিলাম। এখন হয়েছে কি সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন মিডিয়ার যুগের কারণে ইসলামী আমাদের যেই সংস্কৃতিতে আমরা বসবাস করতাম এটার ভিতরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, টিভি চ্যানেলের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে বেদর্মীদের সংস্কৃতি রীতিনীতিগুলো আমাদের মাঝে
চলে এসেছে
যার কারণে এখন আমরা ওইটাকে পছন্দ করছি। আর আপনি যেটা বলছেন হুজুর আমরা একসময় এগুলো ছিল, আমার মা বাবা আমাদের জোর করতে বলতো, এখন কেন বলছে না, এখন দুইটা বিষয়, এক তো বেদর্মীরা বিভিন্ন মাধ্যমে ইসলামের সংস্কৃতি দূর করার অপচেষ্টা চালাচ্ছে, আর এক নাউজুবিল্লাহ আমাদের মুসলমান নামদারি মুনাফিকরাও আদব করতে গিয়ে কোনো কাজ করে সেটাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তারা কি, আমি ওইদিকে আর যাচ্ছি না, একটা হচ্ছে কি মুনাফিক আরেকটা হচ্ছে কি বেদর্মীদের একটা। দেখেন আমাদের মূলত আপনি যেটা আমি বলতে চাচ্ছি মুসলমান হিসেবে আমার মুসলমান সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে, তার মধ্যে একটা যেটা আপনি বললেন যে আমরা সালাম করা আদব পায়ে ধরে সালাম করা হোক,
বড়রা আসলে বড়রা রোড দিয়ে গেলে আমরা বসে থাকলে দাঁড়িয়ে যেতাম, হ্যাঁ তারপর আমরা গাড়িতে থাকলে নেমে যেতাম, তো এই বিষয়গুলো কিন্তু আদবের অন্তর্ভুক্ত। সেই সাথে ইসলামী কিতাবকে আদব করা,
সেটাই
হ্যাঁ, কোরআনে পাক যদি নিচে কোথাও থাকে সেটাকে নিয়ে চুমো খাওয়া, হ্যাঁ সেটার রিহাল যেটা থাকে, এরপর সেটা যে কাপড়ে মরানো থাকে সেটাও সেটাকেও আদব করা, এগুলো তো ফ্যামিলি থেকেই শিখবে।
হুজুর এগুলো কোথাও আপনি যদি বলেন যে হুজুর আমাকে একটু রেফারেন্স দেন, হাদিস দেন, দলিল দেন, হুজুর আদব
কোথাও রেফারেন্স থাকে না,
আদব রেফারেন্স থাকে না,
জি জি
আদব কোনো দলিল থাকে না, আদব আদবই,
জি যত বেশি আদব করা হবে তত বেশি সম্মানিত হওয়া যাবে। শুধু এগুলো নেই অনেক কিছু, আজকে দেখেন আপনি এটা না করতে না করতে একসময় গিয়ে সে তার মা বাবাকেও আদব করছে না, সে তার মা বাবাকেও সম্মান করছে না, মা বাবার সামনেও সে উল্টা পাল্টা যা ইচ্ছা তাই করছে এবং তার সামনেও সে পায়ের উপর পা দিয়ে বসে
আছে।
এই বিষয়গুলো কিন্তু ফ্যামিলিকে শেখানো উচিত যে বড়দের সামনে কিভাবে বসতে হবে, বড়দের সামনে কিভাবে বসতে হবে।
কিতাবের মধ্যে রয়েছে যখন সন্তান বসা মা বাবা ওই রুমে এসেছে সন্তান উচিত মা বাবার সামনে দাঁড়িয়ে যাবো, মা বাবাকে সম্মান মানে মা বাবাকে এটা বোঝানো আপনি আমার মা বাবা, আপনার সম্মানে আমি কি বসার দাঁড়িয়ে গিয়েছি। এখন এগুলো কোনো কিতাব মনে করেন আমরা দলিল আপনাকে, এখন যদি আপনি বলেন যে দলিল বের করেন তাহলে কেমনে কিভাবে হবে,
আদব শেখানোর জন্য তো দলিলের প্রয়োজন হয়। আর এটা তো একদম কমন বিষয় যে আপনি বড়দেরকে সম্মান করবেন না আবার এটার জন্য কোনো দলিল খুঁজবেন, এটা তো হতে পারে না। আজকে আমরা যদি দেখি যে আমাদের মাঝে আদব ছোটার কারণেই অনেক, দেখেন শয়তান আপনাকে কিন্তু প্রথমে ফরজ ছাড়ার জন্য কি করবে না, মানে ধোকা দিবে না, সে আপনার থেকে আস্তে আস্তে নফল কাজগুলো ছাড়াবে, সে এরপর আপনার থেকে মুস্তাহাব কাজগুলো ছাড়াবে, এরপর আস্তে আস্তে সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে জায়েদা, এরপর দেখবেন একদিন আপনি হুট করে মানে শয়তানের এমন ধোকায় চলে যাবেন যে আপনি ওয়াজিবাত এবং ফরজ গুলোও তরক করবেন।
আল্লাহ আল্লাহ,
শয়তান এভাবেই ধোকা দেয়। তো আমাদের মধ্যে যত বেশি আদব ওয়ালা আমরা হব, যত বেশি আমরা সন্তানদেরকে আদব ওয়ালা বানাবো তখন তত আমরা নিজেরাও ফায়দা পাবো এবং সন্তানরাও ফায়দার মধ্যে থাকবে। শহীদ ভাই আর কি বলবেন এই আদব নিয়ে?
জি মাশাআল্লাহ, আদব যদি শিখানো না হয়, তামবিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা আবুল হাইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার এক আলেমিদিনের নিকট এক বাবা অভিযোগ নিয়ে আসলো আর বলতে লাগলো আমার সন্তান আমাকে মেরেছে। তখন তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ছেলে কি পিতাকে মারতে পারে?
হায়,
তখন ওই ব্যক্তি বলতেছেন জি হ্যাঁ এমনই হয়েছে। তখন সৈয়দনা আবু হাফ রহমতুল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আপনি কি আপনার সন্তানকে দিনে জ্ঞান এমনকি আদব শিখিয়েছেন? সে বলতে লাগলো না। তিনি জিজ্ঞেস করলেন কোরআন করিমকে শিখিয়েছেন? তখন বলতে লাগলো না। তখন আবু হাফস রহমতুল্লাহ তাআলা আলাই তখন ওই ব্যক্তিকে বলতে লাগলেন আপনার সন্তান আপনাকে কেন মেরেছে জানেন আপনি? তখন বলতে লাগলো না। তখন তিনি সংশোধনের উদ্দেশ্যে বলতে লাগলেন সম্ভবত সে সকালবেলায় গাদার উপর আরোহণ করে যখন ক্ষেতের দিকে যাচ্ছিল ষাট তার আগে ছিল এবং কুকুর তার পিছনে ছিল, কোরআনে পাকের তো জ্ঞান তার ভিতর ছিল না। কিছু যদি কোরআনে পাকের জ্ঞান থাকতো তাহলে তার রোহানের নসিব হতো, যদি আদব থাকতো তার আদব নসিব হতো। বাস এভাবে সে উদাসীন ভাবে কিছু গুনগুন করছিল, এমনি সময় আপনি তার সামনে চলে এসেছেন। সে ভাবলো ষাঁড়ের সামনে প্রতিবন্ধকতা হচ্ছে যার কারণে সে আঘাত করেছে, ভাগ্য ভালো শুকর করুন যে আপনার মাথা পাটেনি।
উদাহরণটা কেমন দিয়ে?
হ্যাঁ, অনেক অনেক বড় একটা উদাহরণ আমাদের জন্য। এই জন্য যেটা বিষয় আমাদের আদব শিখাতে হবে,
আদব শিখাতে,
আদব যদি না থাকে তাহলে বর্ণিত আরেকটি ঘটনা এইভাবে রয়েছে যে এক বাবা সন্তানের এবং স্ত্রীর জন্য আর রোজগারের জন্য বিদেশের মধ্যে গেলেন, বিদেশ থেকে টাকা পাঠাতো। তো এদিকে সন্তান মায়ের কাঁদছিল, এমন একটা অবস্থা হলো সে তার মাকে হত্যা করে ফেলল। এখন লাস্টে বাবা গিয়া থেকে আসলো একদম বিদেশ থেকে খুব তাড়াহুড়া করে আসলো, এদিকে তো সন্তানকে জেলের মধ্যে নিয়ে গেল। তো এখন বাবাও জেলখানার মধ্যে গেল, তখন সে সেটা জানতে পারলো আর ওখানে যারা কর্মকর্তা ছিল পুলিশ কর্মকর্তা যারা ছিল জেলখানা তারা বলতে লাগলো সন্তান বিভিন্ন নেশাগ্রস্তের মধ্যে হয়ে গিয়েছে, মানে অভ্যস্ত হয়ে গিয়েছে, একদিন টাকা না পাওয়ার কারণে সে তার মাকে হত্যা করে ফেলে।
আল্লাহ আল্লাহ।
যখন বাবা জেলখানার মধ্যে তার সাথে দেখা করতে গেল তখন ওই সন্তান বলতেছে হে বাবা তুমি যদি আমাদেরকে আমাকে যদি ইসলামিক জ্ঞান শিখাতে তাহলে আমার এই দিন দেখতে হতো না।
জি জি।
এই জন্য আসল হচ্ছে এটা হচ্ছে যে টাকা পয়সা না, আসলে হচ্ছে সন্তানকে সুশিক্ষা,
সুশিক্ষা দেয়া,
তাকে আদব শেখানো, চরিত্র গঠন করা,
চরিত্রকে সুন্দর করা, চরিত্রকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে তাকে শেখানো। যদি না করি তাহলে তো এই দিন দেখতে হবে
আমাদের।
আসলে
তারা না করে,
আসলে আসলে আপনি যদি মা বাবার ইজ্জত এহতেরাম সম্মান এগুলো না শিখান বড় হয়ে কিন্তু সে আপনারই অবাধ্য হবে।
আসলে আমরা করি কি, আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম আজকের দুনিয়াতে আমরা যারা আছি মুসলমান হিসেবে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা টাকাকে চিনাচ্ছি মানুষ, সন্তানকে টাকার পরিচয় করাচ্ছি, সন্তানকে ইসলামের পরিচয় করাচ্ছি, ইসলামের পরিচয়টা এটা ঐচ্ছিক হিসেবে রেখেছি। অর্থাৎ আমার সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর থেকে নিয়ে আজকে যারা মা বাবা তাদের মাইন্ডের মধ্যে এটা গেঁথে গিয়েছে সন্তানকে পাঁচ দশ বছর মতো মোটামুটি ঐচ্ছিক বিষয় কি কোরআনটা একটু করে শুরুতেই পড়তে পারলে হয়েছে, কিছু মাসালা মাসাইল কিছু নামাজের বিষয়ে একটু হুজুর একটা রেখে শেখাতে পারলে হয়েছে, বাকি হচ্ছে আমার সন্তানকে এখন কিভাবে করে তাকে স্টাডি করালে, কিভাবে করে তাকে এমন পজিশনে নিয়ে আলে সে একটা ভালো প্রতিষ্ঠিত হতে পারবে, সে একটা ভালো পজিশনে যেতে পারবে, সে ভালো টাকা ইনকাম করতে পারবে। এটাই আমাদের মাইন্ডসেট, এটা আমাদের মন মানসিকতা। কিন্তু ইসলাম বলে আপনার এই সন্তান আপনি যখন এটাকে সঠিক শিক্ষা দিবেন, ইসলামের ইসলামের শিক্ষা সুশিক্ষিত করবেন, ইলমে দিন যখন শিক্ষা দিবেন, তখন এই সন্তান শুধু আপনাকে দুনিয়াবি টাকা পয়সা নয়, দুনিয়াবি টাকা পয়সা এটা তো রিজিক, এটা তো আল্লাহ পাক তার জন্মের আগে তো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। এখন আমরা ওইটার জন্য সন্তানকে যত ধরনের গাইডলাইন করতে সবকিছু করি, কিন্তু যেটা এই সন্তান মিনতে কালার পরে বলেন এই সন্তানের দুনিয়াতে সুন্দর হবে, ইলমে দিন বলেন, আখিরাত বলেন, কোরআন বলেন, নবীর ভালোবাসা বলেন, এগুলোকে আমরা ঐচ্ছিক হিসেবে নিয়ে নিই, এগুলোকে আমরা ফোকাস করি না। কিতাবের মধ্যে আছে যারা সন্তানকে কোরআন শিক্ষা দিবে এটার কেমন ফায়দা, সন্তানকে দুনিয়াবি শিক্ষা না, দুনিয়াবি শিক্ষা শিক্ষিত এটা তো হয়ে যায়, শিক্ষা তো যেখানে কোরআন শিক্ষা সেখানে দুই রাবে শিক্ষা এমনি চলে আসবে, যেখানে ইলমে দিন দিন ইসলামের শিক্ষা সেখানে দুই রাবে শিক্ষা এমনি চলে আসবে।
আর আজকেও ধর যদি আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখি যে প্রত্যেকটা মাদ্রাসায় এমন সেক্টর হয়ে গেছে যে দিনের পাশাপাশি দুনিয়াবি
আছে, মাসে মাদ্রাসায় পড়তে সে ইংলিশে বলেন, সে দুনিয়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলেন, সে বিভিন্ন সায়েন্স বলেন, সর্বস্ব হয়ে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে যখন সে ইলমে দিন দিন ইসলামের জ্ঞান শিখবে সে দুনিয়া তার থেকে চলে আসছে, কিন্তু এখন আমরা মনে করছি শুধু দুনিয়াটাই নিব, ইলমে দিন প্রয়োজন নাই। তার লস কি হচ্ছে শুনি বলি আপনাকে, ইসলাম বলছে আপনি সন্তানকে সুশিক্ষা দেন, ইলমে দিন তাকে শিক্ষা দেন, এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। কিতাবের মধ্যে আছে কবরের মধ্যে যখন কেউ যাবে, যখন তাকে তার মৃত্যুর পরে তাকে জান্নাতে পোশাক পরিধান করানো হবে, তাকে সবুজ বলেন দামি পোশাক পরিধান করানো হবে। জিজ্ঞেস করা হবে কেন পড়ানো হয়েছে, উত্তর আসবে আপনার সন্তান কোরআনে পাকের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে। আরেকটা ওয়াদ অনুযায়ী কিতাবের মধ্যে এসেছে আপনার সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করছে বিদায় আপনাকে এই সম্মান দেওয়া হয়েছে। এখনকার সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় হুজুর মাগফিরাত কি, আপনার মা বাবার জন্য আজকে মাগফিরাতের দোয়া করেছেন,
ও তাকে থাকবে যে মাগফিরাত আসলে বলে কাকে,
বলে কাকে?
জি জি।
তাহলে এখন বুঝেন আমি মানুষ আসলে ওই বুদ্ধিমান না যে ইনভেস্ট করাটি কিন্তু বেনিফিট আসবে না। আপনি সন্তানকে ইনভেস্ট করছেন আপনার জীবন বলেন সবকিছু, আরে ভাই আপনার পুরো জীবন যৌবন সবকিছু দিয়েছে সন্তানের জন্য, আর আপনি মৃত্যুর পর আপনার সন্তান থেকে আপনি ইনভেস্ট আউটপুট পাবেন, এটা কেমন হতে পারে?
জি জি।
আপনি এমন ইনভেস্ট করেন হাফিজে কোরআন বানান, এমন ইনভেস্ট করেন আলিমে দিন বানান, এমন ইনভেস্ট করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানান ঠিক, কিন্তু একজন ইলমে দিনের সঠিক শিক্ষা দান পারে।
আসলে আমাদের পরিবারের মধ্যে দুই চারটা সন্তানের মধ্যে অন্তত অন্তত একটা টার্গেট এটা নেওয়া উচিত যে একটা সন্তানকে হলেও আমি হাফেজ কুরআন বা আলেমে দিন বানাবো,
এটাই তো বেস্ট ইনভেস্ট না?
এটাই হলে না, এটাই হলে ইনশাআল্লাহ অন্তত ওই একটা সন্তান হলেও তো আপনার কাজে আসবে, দুই চারটা সন্তানের মধ্যে ওই একটা সন্তানও হলেও আপনার মৃত্যুর পরে কাজে আসবে। তো হাফেজ কুরআন আলেমে দিন এনারা যতদিন দুনিয়াতে কুরআন পড়তে থাকবে দিনের চর্চা করতে থাকবে ততদিন আপনার কবরের সওয়াব পৌঁছাতে থাকবে। আচ্ছা তারা চলে গেলেও এটার সদকে জারিয়ে আপনার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে।
হুজুর কিতাবের মধ্যে আছে সোমবার নাকি বৃহস্পতিবার এমনও দিন আছে ওই মৃত ব্যক্তিরা তাদের আপন আপন ঘরের মধ্যে তাদের রুহগুলো তাকিয়ে থাকে, কখন ইসারে সওয়াব আসবে, কখন নেকি আসবে, তারা তাকিয়ে থাকে তাদের মতো, মানে কি ওই রকম অবস্থা কারো হয় না। আর সেই সময় যদি সন্তানরা তাদেরকে এমন বানিয়ে যায় সন্তান সূরা ফাতিহা ভালো করে পাঠ করতে পারে না, মাগফিরাত শব্দকে সেটা জানে না, তাহলে সেই সন্তান থেকে আপনি মৃত্যুর পর কি আশা করতে পারেন?
আসলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে অনেকগুলো মাদ্রাসা আছে এবং জামিয়াতুল মদিনা আছে যেখানে হাফিজে কোরআন বানানো হয়, আলিমে দিন বানানো হয়। আমি বলবো যে আপনার সন্তানদেরকে একজন সন্তানকে হলো আপনারা দাওয়াত ইসলামীতে ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহুল করিম। দাওয়াত ইসলামীতে শুধু হাফিজে কোরআন বানানো হয় না, আলিমে দিন বানানো হয় না, তাদেরকে আদববানও বানানো হয়। আজকে এখানে যে আদবের বিষয় আসছে আপনি দেখবেন দাওয়াত ইসলামীতে যারা পড়ে, মাশাআল্লাহ আমার শহীদ ভাইও একটা মাদ্রাসার সাথে দাওয়াত ইসলামের একটা মাদ্রাসার সাথে যুক্ত আছেন, তো এখানে মানে মাদ্রাসাতুল মদিনা হিফজে কোরআন করানোর জন্য হাফিজে কোরআন বানানোর জন্য মাদ্রাসা খোলা হয়েছে। তো এখানে আদব শেখানো হয়, এখানে আদব শেখানো হয়। আমি এটা বাস্তব অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই সন্তানরা যখন ভর্তি হওয়ার কয়েক মাস পর বাসায় যায় তখন তাদের পরিবার অবাক হয়ে যায় কি যে আমার ছেলেকে দিলাম কি বানিয়ে দিল কি। তারা ঘরে গিয়েই মা বাবাকে চুমো দিচ্ছে হাতে পায়ে, তাদেরকে সম্মান করছে, তাদেরকে সালাম দিচ্ছে, আগে তারা এগুলো জানতোই না, এগুলো যে করতে হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আদববান সাথে সাথে হাফিজে কোরআন আদববান সাথে সাথে আলেমে দিন দুইটাই বানাচ্ছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামীতে নিজের সন্তানদেরকে দিন, মনে হয় রমজানের পরই ভর্তি কার্যক্রম আবার চলবে, তো শাওয়াল মাসে আমাদের ভর্তি কার্যক্রম চলে বিভিন্ন মাদ্রাসাগুলোতে। তো আমি বলবো একটা সন্তানকে হলো আপনার আলেমে দিন বানান, এটা আপনার অনেক বেশি ফায়দা হবে, অনেক বেশি ফায়দা হবে। হুজুর বর্তমান সময়ে আপনি আমরা যদি দেখি বাচ্চাদের ধ্বংস হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এটা দিয়ে আমরা বাচ্চাদেরকে খুবই খুবই বরবাদ করে ফেলছি, এটার সম্পর্কে আপনারা কিছু বলবেন? যেহেতু মানে বাবা তো ঘরে খুব কম থাকে, মারা কি করে যে সান্ত্বনা করার দেওয়ার জন্য বা উনি অজুহাত দেয় বাচ্চাকে আর কি বলে চুপ করাবো, বা আমারও তো কাজ আছে আমি কি করব, তখন তাকে মোবাইল দিয়ে দেয়, এখন সে মোবাইলে যা পায় তাই দেখে, সেই অনুযায়ী তার মাইন্ড হয়ে যায়।
আসলে বিষয়টা হচ্ছে বাচ্চারা হুজুর অনুকরণ প্রিয়, বাচ্চাকে এই মোবাইলটা এটার ভিতরে কি আছে এটা পরের কথা, এই মোবাইলটা প্রথমত দেখিয়েছি আমি, এই মোবাইলটা প্রথমত দেখিয়েছি আমি।
জি,
এখন বিষয় হচ্ছে এখানে কথা বলতে গেলে অনেকগুলো পার্ট আছে এখানে। একটা বিষয় হচ্ছে প্রথমত বাচ্চা বাচ্চা ছোট, দুই বছর, আড়াই বছর, তিন বছর, সেখান সেই বয়স থেকেই বাচ্চাদেরকে খাবার খাওয়াতে গেলে একটা মোবাইল দিতে হচ্ছে, ঘুম পাড়াতে গেলে সেখানে মোবাইল দিতে হচ্ছে। শুরু কিন্তু এখান থেকেই যে প্রথমত আমাকে বাচ্চাকে মোবাইলটা পরিচয় করাবো নাকি না, এটা কি আমার প্রথম বিষয়। প্রথমত আমি যখন বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চার সামনে গিয়েছি, তখন আমি এক হাতে মোবাইল, এক হাতে বাচ্চার সাথে খেলা করছি।
আপনি হয়তো বা অভিজ্ঞতা, আমি মানে আমি নিজের কথা বলি, মানে আমরা মোবাইল, আমার মা বাবা আমাদেরকে মোবাইল দিয়েছে আমি ম্যাট্রিক পাস করে যখন
ইন্টারভিউ। আমি অনেক কথা শুনেছি, ভাই আমাকে বলেছে আমার মেয়ে ডাক্তার হয়ে গিয়েছে, মানে ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে 25 বছর গ্রাজুয়েশন হওয়ার পর তাকে আমি কি দিয়েছি মোবাইল দিয়েছি। এটা অনেকে বলে, বিষয় হচ্ছে ওইটাই যে আমি প্রথমত আমার বাচ্চাকে মোবাইল পরিচয় করাচ্ছি কিনা। যখন মোবাইল পরিচয় করাচ্ছি, সে এখানে এটা সুইচ অন করার চেষ্টা করবে, এটার ভিতরে কি আছে, একটার পর একটা ওয়ান বাই ওয়ান আসবে, এই মোবাইলের ভিতরে কি আছে কি নাই আমরা সকলেই জানি। কিন্তু মূল বিষয় হচ্ছে প্রথমত অ্যাজ এ আমি প্যারেন্টস হিসেবে আমি আমার সন্তানকে মোবাইল পরিচয় করাচ্ছি কি না।
এখন উপায় কি তাকে না,
যদি মোবাইল এখন সেটা হচ্ছে বিষয়টা যে বাবা মা যেই কাজ করবে সন্তান সেই কাজ তাকে অনুসরণ করে করবে। এখন আমি কি পছন্দ করি যে আমার সন্তান আমার মতো মোবাইলে বাটনে টাইপিং করতে কি এক্সপার্ট হোক, সেটাকে আমি ছোট বাচ্চা হোক সেটা আমি চাই, সেটা আমি না চাই, কি চাই সেটা আগে আমাকেই করতে হবে,
বিকল্প রাস্তা খুঁজতে হবে।
হ্যাঁ, এটা আমাকেই করতে হবে। আমি সন্তানের সাথে যখন ভাত খাওয়াতে যাচ্ছি তখন যদি আমি মোবাইল নিয়ে থাকি, সন্তান সে মোবাইল ছাড়া ঘুম যাবে না, সে মোবাইল ছাড়া খাবার খাবে না, তখন আমার থেকে এই বিকল্প রাস্তা খুঁজতে হবে তাকে মোবাইল ছাড়া বাকি বিভিন্ন খেলনার মাধ্যমে হোক, বাকি তাকে বিভিন্ন ইসলামী যে গল্প, যে ইসলামী যে ঘটনা এগুলো শোনানোর মাধ্যমে হোক, তার সাথে খেলার মাধ্যমে, তার সাথে খেলাধুলার মাধ্যমে তাকে কি কাজ আদায় করা যেতে পারে সেটা আমাদের খুঁজতে হবে। এক কথায় যারা মা বাবারা আজকে এটা মনে করে ফেলেছে যে সন্তানকে এটা দিয়ে ফেললে আমি একটু আরামে থাকতে পারবো, এই অবস্থা চূড়াতে হবে,
এটা তার ধ্বংসের কারণ হবে। কারণ না, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে বাচ্চা যাই দেখে তাই শিখে। এখন আপনার বাচ্চা কোন ভিডিও দেখবে, ভিডিও তার একটা দেখবে না, একটা শিশু হচ্ছে আরেকটি স্কলিং করছে, একটা শিশু হচ্ছে আরেকটি স্কলিং করছে, তো এই ক্ষেত্রে তার মন মাইন্ড ওদিকে চলে যায় এবং সে এগুলো দেখে দেখে শিখে, শিখে এরপর ঘরের মধ্যে এগুলো করার চেষ্টা করে।
জি জি,
তো এই বিষয়গুলা যদি খারাপ কিছু শিখে আল্লাহ না করুক, তখন তো সে খারাপের দিকেই যাবে। ভালো কিছু শিখলো তো ভালো, এটা কতক্ষণ আর ভালো। আজকাল মোবাইল একদম 100% আপনাকে ভালো কিছু শিখাবে এমনটা মানে খুব কমই দেখা যায়। হ্যাঁ, আপনি যদি বাচ্চাদেরকে কোনো কিছু শিখাতে চানই মোবাইলের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে, তাহলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একেবারে শরীয়ত সম্মত ভাবে কিছু কার্টুন লঞ্চ করেছে বিগত কয়েক বছর যাবত, আপনি চাইলে সেগুলো দেখাতে পারেন। সেগুলা আপনার বাচ্চা যদি মোবাইলে আসক্ত হয়ে যায় তাকে এদিকে ডাইভার্ট করে দিতে পারেন এবং তাকে কিছু শিক্ষাও সে এখান থেকে অর্জন করতে পারবে। সেখানে বিভিন্ন সুন্নাতে কারিমা শেখানো হয়, সেখানে বাচ্চারা কোন কোন বিষয় থেকে বিরত থাকতে হবে এগুলোও শেখানো হয় এবং কোন কোন বিষয়গুলো বাচ্চাদের করা উচিত সেগুলোও এই কার্টুনগুলোর মাধ্যমে শিখাতে হয়। আপনারা হয়তো বা বেশ কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছে দেখেছেন যে প্রায় 150 কোটি মানুষ আমাদের মানে ভিউয়ার্স হয়ে গেছে বিভিন্ন কার্টুনে, তো এর চেয়েও বেশি হয়েছে। তো আমি বলবো আলহামদুলিল্লাহ,
এটা জাস্ট একটা ভিডিও,
একটা ভিডিওতে
বাকি অল ওভার আরো বেশি,
এটা তো অনেক অনেক মানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা বাংলায়ও আছে, আপনারা বাংলা গোলাম রসুলের কার্টুন সার্চ দিলেই পাবেন, কানিজ ফাতেমার কার্টুন সার্চ দিলেই পাবেন, কিডসল্যান্ড আছে এটা সার্চ দিলেই পাবেন, বা আমাদের বাংলা কার্টুনগুলো আপনারা মাদানী চ্যানেল বাংলা অফিসিয়াল যে ইউটিউব পেজ আছে সেখানে সার্চ করলেই পেয়ে যাবেন। তো বলবো বাচ্চাদেরকে যদি মোবাইল দিয়েও থাকেন, কেউ যদি আসক্তও থাকে তাকে এদিকে ডাইভার্ট করে দিতে পারেন। হ্যাঁ, আর অবশ্যই মোবাইল থেকে যত দূরে রাখা যায় সেটা এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। কেননা মোবাইলের স্ক্রিন একে তো বয়স্ক মানুষদের ক্ষতি করে, সেটা তো বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষের চোখের কত ক্ষতি করবে, তার মস্তিষ্কের কত ক্ষতি করবে। হ্যাঁ, এটা তার জন্য তার স্মরণ শক্তিকে কমিয়ে দেওয়ার
একটা
অনেক মাধ্যম হয়ে দাঁড়াবে। সেই জন্য আমি বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমিন।
আসুন, কিছু অনুরোধের কালাম এসেছিল সেগুলো কয়েক লাইন করে আমরা আমাদের আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনে আসি।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যে দিকে তাকাই দরদি আর তোকে হনাই জাহানে যে দিকে তাকাই দরদি আর তোকে হনাই জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন তো কেদার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাওয়ার এক কেদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পার যত সবে উম্মতে গোনাহগার হাশরের দিনে করবেন পার যত সবে উম্মতে গোনাহগার আমিও হই যেন সেই দিনে উতারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ মারহাবা দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা চলছিল সন্তানের সুশিক্ষা এবং তাদের চরিত্র গঠন নিয়ে তো সন্তান এটা আমাদের অনেক মূল্যবান একটা সম্পদ আমরা বলতে পারি আপনি তাকে জিজ্ঞেস করুন যাদের সন্তান হচ্ছে না তারা একটি সন্তানের আশায় দিনের পর দিন পার করছে বছরের পর বছর পার করছে কত চেষ্টা কত ট্রিটমেন্ট হ্যাঁ কালসার ভাই, আমরা শুনেছি দেখেছি আমাদের রিলেটিভের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকে এরকম আছে, সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না, তাদেরকে দেখুন। আর যাদেরকে আল্লাহ তাআলা না চাইতেই সন্তান দিয়ে দেয়, একটি দুটি তিনটি যার যতটি সন্তান আছে, তো সন্তান পাওয়া যেভাবে একটা নিয়ামতের বিষয়, এই নিয়ামতের কিন্তু শুকরিয়া আদায় করে তাদের পরিচর্যাও করা দরকার। শুধু সন্তান পেলাম, হ্যাঁ আচ্ছা বড় হচ্ছে আর কি হচ্ছে, এবং পরিবেশের সাথে তাদেরকে যুক্ত করে দিলাম, সে কোথায় যাচ্ছে কি করছে কি আচরণ করছে এগুলোর কোনো খেয়াল রাখলাম না। মনে রাখবেন, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ মা বাবা, আমাদের কিন্তু এটা জবাবদিহি আছে,
জবাবদিহি
করতে হবে।
সন্তানরা আসবে হুজুর,
জি, সন্তানের সুশিক্ষা এবং চরিত্র গঠনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সে কার সাথে উঠা বসা করছে, সে কার সাথে উঠা বসা করছে, কেননা এটাও কিন্তু তার চরিত্র গঠনের জন্য কাজ করবে। তার উঠা বসা কি আদৌ কোনো ভালো মানুষের সাথে নাকি খারাপ মানুষের সাথে। আমি এমনও দেখেছি যে ভালো ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলি, ভালো ফ্যামিলির সন্তান, কিন্তু বুঝতেছে না তার ফ্রেন্ড সার্কেল এমন আছে যারা গালি দেয়, তার ফ্রেন্ড সার্কেল এমন আছে যারা বড়দেরকে সম্মান করে না। তো এরকম ফ্রেন্ডদের সাথে যখন তার উঠা বসা হয়, সেও যতই ভালো ফ্যামিলিতে থাকুক না কেন, সেও আস্তে আস্তে ওই রঙে রঙিন হতে থাকে। এই ব্যাপারে আপনাদের থেকে শেষ মাদানীপুর কিছু নিব, এরপর আমরা শেষ করে দিব।
সেটা হচ্ছে বান্দা কিতাবের মধ্যে আছে বন্ধুর দিনের উপর কি তার ইমানটা তার ইসলামটাকে নির্ভরশীল, তার বন্ধু যে দিনের উপর থাকবে, যে আকিদার উপর থাকবে, যে পরিবেশের সাথে সম্পৃক্ত হবে, সেও তার বন্ধুর মাধ্যমে তার পরিবর্তন হতে থাকবে। সেজন্য বন্ধু চয়েস বিষয়টা যদি মা বাবা থেকে দেখা দরকার, আমার সন্তান কার সাথে উঠা বসা করছে, তো তার সাথে উঠা বসা করছে, সে যদি নামাজি হয় অবশ্যই সন্তানও নামাজি হবে। আচ্ছা এখানে একটা কথা আমি বলবো, এক তো বন্ধু বান্ধব সন্তানের একটা পরিবেশে হয়ে থাকে, কিন্তু ওই বন্ধু বান্ধব কিন্তু মা বাবা নিজেও হতে পারে। আমি কি আমার সন্তানের বন্ধু হতে
পারি? অবশ্যই অবশ্যই।
আমি কি আমার সন্তানের বন্ধু বিষয়টা কি জানেন, বর্তমানে আমাদের মা বাবারা সন্তানদেরকে টাইম দেয় না, সময় দেয় না। এক তো হচ্ছে আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, রিয়াজত করি, এটা আমি করলে আমার সন্তানও করবে, এটা একটা আমার বিষয়। এখন আমি করিটি কিন্তু আমার সন্তানকে আমি টাইম দিই না, সময় দিই না, তখন সেই সময়টা কি করে, সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বাইরে চলে যায়। এখন আমি যদি আমার সন্তানের সাথে যদি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে তাকে সময় দিতাম, তার সাথে আড্ডা দিতাম, তার সাথে কথা বলতাম, সে অবশ্যই বাবা থেকেও সে সন্তানটা শিক্ষা অর্জন করতে পারত। কিন্তু আজকে আমাদের মধ্যে মা বাবারা নিজের সময়টা অন্যদিকে বেশি ব্যয় করার কারণে সন্তানকে ছেড়ে দেয়, সন্তান সে তার মতো কি হয়ে যায়,
মাশাআল্লাহ
চলে যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি সন্তানকে সময় দিই,
মাশাআল্লাহ সন্তানকে সময় দিই, তাদেরকে বন্ধু বানাই, ইনশাআল্লাহ তারা তাদের চরিত্রকে সুন্দর করতে।
এখানে আমি একটা কথা বলবো, মুবালিকে দাওয়াত ইসলামী হাজি জমজম রেজা রহমতুল্লাহ আলাই উনি করতেন কি, উনি ঘরে গেলে হাজারো ব্যস্ত থাকলেও উনি সন্তানদেরকে সময় দিতেন,
সুবহানাল্লাহ,
সন্তানদেরকে নিয়ে খাবার খেতে বসতেন, বাচ্চাকে বলতেন তুমি খাবারের দোয়া করো,
মাশাআল্লাহ।
মেয়েকে যদিও অনেক সময় সন্তানদেরকে একটু বেশি যদি দোষ করে ফেলতেন, তখন যদিও রাগ করে ফেলতেন, কিতাবের মধ্যে আছে উনি বলতেন যে আসলে আমি আমার আকীদা সুন্দর করার জন্য তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমাদের উপকারের জন্য, তোমাদেরকে উপদেশ, তুমি বিষয়টা বুঝো, তোমরা রাগ করিও না। এবার আবার তাদেরকে আকীদা তাগিদ দিয়ে দিতেন, তোমরা কি কষ্ট পেও না, আমি যে তোমাদের সাথে রাগ করেছি এটার জন্য,
মাশাআল্লাহ। আসলে এমন হওয়া উচিত, মা বাবা, মা বাবাই তো সবচেয়ে বেশি আপন,
জি,
মা বাবা থেকে যদি আমরা না শিখি বা না শেখাই তাহলে তারা যাবে কোথায়, যেখানে যাবে সেখানেই যাবে, আর যা হওয়ার তাই হবে। তাহলে আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যা কিছু আলোচনা করেছি, যেহেতু অনুষ্ঠান সময় শেষ, তো আল্লাহ পাক এরপর আমল করার তৌফিক দান করুক, সন্তানদেরকে তাদের চরিত্র গঠনে সহায়তা করেন, এটাতে ফোকাস দেন, ইনশাআল্লাহ আপনার ঘরও সুন্দর হবে, সন্তানদের ফিউচারও সুন্দর হবে, আপনার কাজে আসবে, আপনার আখিরাতে কাজে আসবে,
ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ইনশাআল্লাহ আগামীকাল আবারও উপস্থিত হবো অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
রহম তেরি মেঘমালা আর চারি দিক নূর, রমজান খোদা দয়ায় হয়ে গেছে মাগফিরাতে।